الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير فقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين فقال رسول الله صلى الله عليه وسلم من خرج يطلب العلم فهو في سبيل الله حتى يرجع فقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به مثلا وبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم ومعظم أساتذة الكرام তিনি আমাদিগকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ফ্যামিলি থেকে বাছনি করে গড়ে এই একটি ইলম দ্বীনের মার্কাজ কারণ আল্লাহ দিদি বলেন আল্লাহ বলেন আমি আমার কিতাবের ওয়ারিস কাদেরকে বানাই আল্লাহ কিতাবের ওয়ারিস আল্লাহ সকলকে বানান না তাদেরকে বানান আমি আমাদের আমার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে ইন্তেখাব করি বাছনি করি আমার বাছাই করা কিছু বান্দাকে শুধু কিতাবের ওয়ারিস বানাই সকলে এই কিতাবের ওয়ারিস হইতে সবার ভাগ্যে ডুবে না আল্লাহ যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর ভালোবাসার পাত্র আল্লাহর প্রিয় তাদেরকে আল্লাহ তাআলা বাছনি করে করে এই কিতাবের ওয়ারিস বানানোর জন্য এই সমস্ত মার্কাবিটি করেন আসলে এখানে যারা আসতে পারত তারা অত্যন্ত ভাগ্যবান আল্লাহ তাকে বাছনীকৃত আল্লাহ তাকে পছন্দনীয় আল্লাহ তাকে প্রিয় এই জন্যই আল্লাহ এখানে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, মাইয়ু বিল্লাহু বিহি খাইরান ইফাকিহু বিহি, মাইয়ু বিল্লাহু বিহি খাইরান, আল্লাহ পাক যার খায়ের এবং কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালাই চান, তাকেই দিনের সহি বুঝ দান করেন, তাফাক্কুহ ফিদ দ্বীন, দিনের সহি বুঝ এটা আল্লাহকে পছন্দ করেন। আর এই তাফাক্কুহ ফিদ দ্বীন এটা সকলের ভাগ্যে জুটে না। আল্লাহর হাবিব বলেন তাদের ভাগ্যে জুটে মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান, আল্লাহ পাকের খায়ের চান, কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান, তাকে দিনের সহি বুঝ দান করেন। এই জন্য এই হাদিসের আলোকেই ওলামা কেরাম বলেন পৃথিবীর কোন মানুষের জানা নাই তার ব্যাপারে আল্লাহ পাকের কি ইচ্ছা, আল্লাহ পাক কার ব্যাপারে কি জান পৃথিবীর কোন মানুষেরই জানা নাই। ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম বড় বড় বিজ্ঞান বৈজ্ঞানিক, বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, বুদ্ধিজীবী যারাই হোক না কেন পৃথিবীতে তারও জানা নাই তার ব্যাপারে আল্লাহ কি ইচ্ছা। একমাত্র ওলামা কিরাম থাক, ওলামা কিরামে জানা আছে তাদের ব্যাপারে আল্লাহ কি ইচ্ছা, এমনি জানা আছে আল্লাহর হাবিব করতেন মাইয়ুরিদুল্লাহু বিহি, আল্লাহ পাক যার খায়ের চান, কল্যাণ চান, ভালাই চান, তাকে দিনের সহি বুঝ দান করেন সবাইকে দান করেন। কাজেই আল্লাহ পাক দিনের সহি বুঝ দান করার মার্কাজ হল এই দিনই প্রতিষ্ঠান। কাজে এখানে যাদেরকে আল্লাহ পাক আনছেন বোঝা গেল আল্লাহ পাক তাদের কি যান, খায়ের চান, ভালাই চান। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উলুম যার মাধ্যমে উম্মতকে বুঝছে, ওনার ইন্তেকালের পরে ওনাকে ওনার গুরু সবকে জিজ্ঞাসা করতেন আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের সামনে যখন আমার উপস্থিত করা হয়েছে আল্লাহ বলছেন হে মোহাম্মদ যদি তোমার খায়ের এবং কল্যাণ না চাইতাম, কোন বর্ণনা এরকম আছে আল্লাহ তো জিজ্ঞাসা করছেন হে মোহাম্মদ তুমি কি চাও, আমাকে ক্ষমা করা হোক আমি এইটা চাই। আল্লাহ বলেন যদি তোমাকে ক্ষমা করার ইচ্ছাই না থাকতো, তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তোমাকে ইলমে দ্বীনের ধারক বাহক বানাই, আমি তোমার কল্যাণ ভালাই খাই চাই কারণেই তোমাকে ইলমে দ্বীনের ধারক বাহক বানাইছি। কাজেই এই জায়গা আসতে পারা এটা বড় ভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। অনেকে বুঝো না বুঝের কারণে, নিজের না বুঝের কারণে, এবং যারা আমাদের আসলে ইলমে দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, আমাদের ঘরে ঘরে সমাজ এগুলো তারা ভর্তি, দিনের শত্রু তারা পুরা পৃথিবী ভর্তি, প্রত্যেকের ঘরে কি আছে দিনের শত্রু আছে, হ্যাঁ তারা জানে না কি হয়ে যায় আলিম, একজন ছাত্র আলেম হোক এটা জানে নানা রকম বুদ্ধি কুপরামর্শ দেয় বলে এই মিয়া মাথায় করতে দেখাইবে কি, মাথায় করো খাইবে কি, বলে কি বলে একেবারে পাক্কা নামাজি দিনদার মানুষ ওই কথা বলে থাকে, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, দিনকে ভালোবাসে বলে, কিন্তু মাদ্রাসায় বললে তখন তার চিন্তা মাদ্রাসার স্বামী কি নিজের সন্তানকে মাদ্রাসা রাখে মাদ্রাসার মুখালি, এই একটা মানে সকলের মধ্যে এই বুদ্ধি এই কুচিন্তা ঢুকাইতে চেষ্টা করতে পারে, তখন অনেক সময় তোমরা মনে মনে হয় তুমি নিজেকে ছোট মনে করো, আপনি আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কলেজে পড়ে স্কুলে পড়ে তারা বড় বড় চাকরি করবে, বড় বড় পোস্টে থাকবে, তাদের তো টাকা পয়সার কোন অভাব থাকবে না, আমি খাবো। আরে বেটা তোমার আমার শরীরে আল্লাহ পাক রুহে সংযোগ দেওয়ার আগে সে বাসে আল্লাহ তাআলা যেই নুতফার মাধ্যমে আদম সন্তান সৃষ্টি করবেন রুৎফা মাতৃগর্ভে যাওয়ার পরে সেখানে ফেরেশতাদের প্রতিদিন আমল চলতে থাকে। চল্লিশ দিন ফেরেশতাদের আমল হওয়ার পরে তার মধ্যে পরিবর্তনের যোগ্যতা আসে, সেই রুৎফাটা একটা রক্তের জমাত পাতা টুকরা হয়, আবার সেখানে ফেরেশতাদের আমল চলতে থাকে, আরো চল্লিশ দিন আমলের পরে আবার তার মধ্যে পরিবর্তনের যোগ্যতা আসে, তখন একটা গোস্তের টুকরা হয়। এরপরে আরো চল্লিশ দিন যাওয়ার পরে পুরা মানব আকৃতি আসে, মানব এই চল্লিশ তিন চল্লিশ যাওয়ার পরে যখন মানব আকৃতি আইসা যায় পুরাপুরি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব হইয়া যাওয়ার পরে তার শরীরে রোহের সংযোগ দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দেন রোহের সংযোগ দেওয়ার আগে, রোহের সংযোগ দেওয়ার আগে শরীরের সাথে রোহের সংযোগের আগেই আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠান চিন্তা দিয়েছে তার আমল কি হবে, তার হায়াত কতদিন হবে, তার রিজিক কি হবে। রিজিকের ফাইজালা তো আল্লাহ তাআলা তোমার আমার শরীরে রোহের সংযোগ দেওয়ার আগেই করে রাখছেন, আর সেই রিজিক বন্টন হয়ে রয়েছে, তোমার আমার নামে কি হয়ে গেছে, রেশন বন্টন হয়ে গেছে, ওই রেশন শেষ হওয়ার আগে তোমার আমার মৃত্যু হবে না, রেশন শেষ হওয়ার আগে কি হবে না, তোমার আমার মৃত্যু হবে না। পৃথিবীতে যা কিছু বিচরণ করে আল্লাহ বলে আল্লাহ, মানে আল্লাহর দায়িত্বে আল্লাহর দিম্মায় তার রিজিক পৌঁছানো, প্রতিটি শুধু মানুষ না প্রতিটি জীব জন্তুর রিজিক পৌঁছানো আল্লাহ নিজ দিম্মায় গেছেন। কেউ মনে করতে পারে তাহলে যখন বাড়িতে থাকি তখন আল্লাহ আমার রিজিক সেখানে পৌঁছান, যখন কোথাও মেহমান হই বেড়াইতে যাই তখন কোথায় তার দেখাই আল্লাহ না, ওই আলম মুস্তাকাররাহা সে স্থায়ীভাবে কোথায় বসবাস করবে, সময় কিছু সময়ের জন্য কোথায় যাবে সব আল্লাহর জানা আছে, ওখানে আল্লাহ তার রিজিক পৌঁছায় রাখছেন, ওখানে আল্লাহ তার রিজিক পৌঁছায় রাখছেন। তুমি কোথাও যায় এক গ্লাস পানি খাইলা, ওখানে আল্লাহ তোমার এই পানি এক গ্লাস পানি তোমার ভাগ্যটা তোমার অংশটা তুমি খাইছো, অন্য কারোটা খাও, অন্য কারোটা তুমি খাও না তোমারটাই তুমি খাইছ, তোমার এক গ্লাস পানি আল্লাহ পাক ওখানে পৌঁছায় রাখছেন। আগে আমরা ওই পাকিস্তান বলি পাকিস্তান থেকে কিছু বানানো দস্তর ওখানে আসতো ছাপা, তার মধ্যে একটা কবিতা লেখা ছিল শুকুর বজা আওয়ার কে মেহমানে তু শুকুর বজা আওয়ার কে মেহমানে তু, তো আল্লাহ শুকরিয়া আদায় করে যে তোমার মেহমান, তার নিজের রিজিক তোমার দস্তরখানে বসে খেয়ে গেল, তোমারটা খাই তোমার মেহমান তোমারটা খায় নাই তার নিজেরটাই কি করছে, বাকি তোমার দস্তরখানে বসে খাইলো আল্লাহ পাক তোমাকে নিয়ে দিলেন, যারটা সেই খায় অন্যটা খায় নাই, যদি তোমার আমার রিজিকের ফায়দা তো আল্লাহ পাক বহন করে রাখছেন, তোমার আমার শরীরে রূপ সংযোগ দেওয়ার আগেই করে রাখছেন, তার থেকে এক ছটাক বেশি উপায় বানা এক ছটাক কমো এখন সেটা কোন ভাবে তুমি চাও, হালাল ভাবে ভালো ভাবে না কোন ভাবে তুমি মাদ্রাসায় পড়লে মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পাক সেই নিরিখ পৌঁছাবে, অন্য লাইনে গেলে ওখানে ওই নিরিখটাই পৌঁছাবেন তার বেশি পাইবা, বেশি আর কিভাবে তুমি ধারণা করতে পারো, তুমি দিনের কাজ করবা আল্লাহর কাজ করবা আল্লাহ তোমাকে না খেয়ে রাখবে এটা কল্পনা হইতে পারে। সেখানে আমি হুজুরের ছেলে ইস্তাফ আব্দুল মজিদ আমরা সাধু আমাদের বুকুর অনেক কিতাব পড়েছি, হুজুরের উস্তাদ হলেন শেখ হুজরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ সাহারানপুরে হুজুর পুরস্কার ঢাকা বিদ্যুৎ একদিন বলতেছিলেন শেখ হুজরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ স্বাস্থ্যবান ছিলেন কোথা তা হেলাল দিয়া বসতেন সুদয়া বুঝতে পারতেন, একদিন ছাত্রদেরকে নসিহাত করতে যায় এক সময় ঘুষে এসে এরকম সুদা হয়ে বসে গেছে, সুদা হয়ে বসে বলতে আর মিয়ারা তোমাদের কি ধারণা তোমাদের কারো বাড়ির উঠানে যদি বেগুন খ্যাত পরিষ্কার টমেটো গাছ থাকে, থাকে না অনেকে করে এখন ওই খ্যাতওয়ালা সকালবেলা ফজর নামাজের পরে ওই খ্যাতে একা কি করতেছে, নিজে যেতে গাছ বাঁচতেছে, গাছ ফালে একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে, লোকটা একা একা তার খেতে কাজ করতেছে, মায়া লাগছে আইসা এই লোকের সাথে তার খেতে কাজ করতেছে, কাজ দেখে দিচ্ছে। সকালে যখন নাস্তার সময় হয়েছে খ্যাতওয়ালা বাড়িতে যাবে নাস্তা খাইতে, এই লোকটা যদি তার মধ্যে সামান্যতম মনুষ্যত্ব থাকে সে কি পারবে এই লোকটাকে রাইখা একা নাস্তা খাইতে দিন? কেন এই লোকটা আমার কাজ করল, আমার কাজ করে দিল, আমি খাবো সে না খেয়ে থাকবে, আমার কাজ করলে সে না খেয়ে থাকবে। একজন মানুষ যদি এইটাকে বরদাস্ত করতে না পারে, মানুষের দ্বারা যদি সম্ভব না হয় যে লোক কার কাজ করলো তাকে না খাওয়াই রাখা, তাহলে আল্লাহ তাআলা থেকে কিভাবে তোমরা ধারণা করো তুমি আল্লাহর কাজ করবো আল্লাহ তোমাকে না খাওয়াই রাখবে, তুমি আল্লাহর কাজ করবো আল্লাহ তোমাকে না খাওয়াই রাখবে কিভাবে কল্পনা করতে পারো? সম্ভব কখনোই সম্ভব হইতে পারে? আমাদের মুসলিম সম্প্রদায় আমার ফারাক খুব সুন্দর বলেন, আমাদের একটা বলতো মানুষকে খাইবা কেমনি, মাছ বড় খাইবা কেমনি, কথাটা অর্থ ঠিক আছে কিন্তু তারা সঠিক অর্থে বলতো না, তারা বলতো অন্য অর্থে, খাইবা কেমনি মাছ বললে পাইবা কোথায়, খাবার তো পাইবা না, খাই থাকবা। আসলে এটার আসল অর্থ হলো খাইবা কেমনি মানে আল্লাহ এত খাবার দিবে যে খাইবা কেমনি, এত দিবেন যে খাইবা কেমনি, এটাই বাস্তব। তুমি আল্লাহর কাছে দোয়া দিবি, আল্লাহর ওয়াস্তে হয়, তুমি যদি ঠিকই ইখলাসের সাথে দিনের কাজে লাগিয়ে থাকো দেখবা আল্লাহ তাআলা তোমাকে সম্মানের সাথে ইজ্জতের সাথে এমন খাওয়াবে তুমি কল্পনা করতে পারো। দেখো আসলে তো আমরা কিছুই পারি না, শুধু একটু নিষ্পদ দিনের দিকে একটু নিষ্পদ পথ আর কিছু না। আমরা তিন ভাই, চার ভাই ছিলাম, এক ভাই ছোটবেলা মারা গেছে তিন চার বছর বয়সে, ছোটবেলা ডাক্তার ও ছোট আর এক ভাই, তো ছোট ভাই মারা গেছে ছোটবেলা, তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে আমি নিয়েছো একজন বড় আর একজন ছোট। আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার স্বাস্থ্য অত্যন্ত ভালো ছিল, লম্বা চড়া ছিলাম, ব্রেনটাও পরিষ্কার ছিল, স্কুলে দেয় নাই কিন্তু যে অঙ্ক যোগ বিয়োগ জিজ্ঞাসা করলে একেবারে প্রথম করে ছাড় ছোট বলে যেতে পারত, ব্রেনটা পরিষ্কার, মামা তো ভাই খালা তো ভাই জিজ্ঞাসা করছে করে ফেলতাম। আব্বা ছোটবেলা থেকে আমাকে বাচ্চা করেন, বিশেষ করে আমার এক চাচা ছিলেন আব্বার চাচাতো ভাই, ওনার খুব আগ্রহ ছিল, আব্বাকে বলতে ওকে হাফিজ বানা, মজা লাগে তখন হাফিজ দেব কথা না ছিল, হাফিজ বন্ধু হিসাব তখন বুঝতে বন্ধু তো পড়ায় উনি ওকে বাচ্চা করেন হেফতখানা পড়া, আব্বা হা পড়া, তো আমাকে যখন মাদ্রাসায় দিল তখন তো দেখে মনে একটা বক্তব্য দিচ্ছেন আমাকে, এরপর আস্তে আস্তে মাদ্রাসায় দিলেন, তো আমার মা মারা বলতো আব্বাকে যে ভালো ছেলেটাকে দিতে বিকেল নেই, ভালো ছেলেটাকে বিকেল নেই, আব্বা বলতেন আমি ভালোটাকেই ভালো লেগে, আব্বা এমনি আলিম ছিলেন না, ছোটবেলা মাদ্রাসায় কিন্তু পড়তেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আগে থেকেই কানি ওলামা গেলাম আসা যাওয়া, ওলামা গেলামের সাথে সম্পর্ক ছিল আমাদের বাড়ির সাথে, আমাদের মুরব্বী দাদা তার আগে থেকে ওলামা হকানি ওলামা গেলামে আসা যাওয়া হইতো আমাদের, আব্বা বলতেন আমি ভালো নাকি ভালো রেখে দিচ্ছি। তো এক সময় আমার বড় ভাই তো সরকারি চাকরি, সরকারি কর্মকর্তা ছিলেন, রিটায়ারমেন্ট করে মারা গেছেন, আর ছোট ভাই হলো ডাক্তার, ডাক্তার মানে অর্থোপেডিক্স এর প্রফেসর, বিভাগীয় প্রধান ছিল, রিটায়ারমেন্টে গেছে, তো অর্থোপেডিক্স এর প্রফেসর কোনোদিন দুইটা তিনটা চারটা অবস্থা থাকে, এক এক অবস্থি চল্লিশ হাজার তো না 60-70-80-90-1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা থাকে বড় অপরাধ, কোনদিন এমন হয় 3-4 অপরাধ করতে হয় রাত গেছে দুপুরে, পরে একদম সদস্য বাসায় 3-4 অপরাধ, তাদের টাকার কোনোই নাই, এক রাত্রে যে টাকা কামায় আমরা এক বছরও পারি না। এই আমার ছোট ভাই ডাক্তার একদিন আম্মা যখন জীবিত ছিল আম্মা আম্মাকে বলতেছিলেন আমাদের মধ্যে মেজু ভাই ভালো আছে, আমি হলো মেজু, আম্মাকে বলতেছে ডাক্তার আমাদের মধ্যে তিন ভাইয়ের মধ্যে মেজু ভাই ভালো আছে, আম্মা আমাকে শুনাইলেন, আম্মা আল্লাহ শুকর যে ওর এই দৃশ্যে বুঝে আসে, আমি তো আলহামদুলিল্লাহ সবসময় মনে করি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন, আল্লাহ শুক্রিয়া আদায় করা ভাষা নেই আল্লাহ আমাকে, ওর যে বুঝে আসছে যে মেধুবাই ভালোবাসে এটা আল্লাহর শুকর, ও নিজেই এটা বুঝতে পারছে মেধুবাই ভালোবাসে। আসলে আলহামদুলিল্লাহ সম্পর্ক কোন দিক দিয়ে আরাম, আসলে দুনিয়ার পয়সার মাকসুদ নাকি আরাম তো মাকসুদ। হ্যাঁ, শেখ সাদী রহমতুল্লাহ আলী বলছেন, মাল বলায় আশায় সে অমর আছে, না অমর বলায় নীলকাতানে মাল। হ্যাঁ, শেখ সাদের এক একটা কথা স্বর্ণ দিয়ে লেখার মতো, মাল বলায় আশায় সে অমর আছে। তিনি বলেন সম্পদের উদ্দেশ্য কি, সম্পদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে জীবনটা দিতেন জীবনটা আরামে কাটানো, এটা সম্পদের উদ্দেশ্য। না অমর বলায় নীলকাতানে মাল, মানুষের জীবনের উদ্দেশ্য মালের সম্পদ পাহাড়ে জমা করা। যা হোক, আমার বললাম উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের এই লাইনে আনছেন। এই এলিমে দিনের ধারক বহানের উদ্দেশ্যে আর ধারক ধারক বাহক মানানোর উদ্দেশ্যে আনছেন, এদিকে শুক্রিয়া আদায় করা যায়। রসুল করিম আপনি সাদ করেন যে এলিমে দিনের সদিকত কত, বলেন মঞ্জাউল মৌতু হয়াসবুল ইলম, যে ব্যক্তির মৃত্যু আসতে এই অবস্থা সে এলিম শিখতেছে, তালেব এলিম, তালেব এলিমি অবস্থায় যার মৃত্যু আসবে। আর মনে রেখো আমাদের মাদ্রাসার ছাত্ররা যদি তাহলে বেলে ওস্তাদরাও কি তোমাদের চাইতে ওস্তাদরা মোতালা বেশি করতে না, তোমরা যদি দুই ঘন্টা মোতালা করো ওস্তাদদের কত পাঁচ ঘন্টা মোতালা করতে, ওস্তাদরা পড়াশোনা মোতালা বেশি করে, কাজে ওস্তাদরাও সবসময় তাহলে বেলে। আল্লাহ হাবিব বলেন মাঞ্জা হুল মৌত হুয়া ইলমা, যে ব্যক্তির মৃত্যু আসলো সে তালেবে এলেম অবস্থা এলেম শিখতেছে এলেম তলব করতে এই অবস্থা মৃত্যু আসলো। হাজার স্তর বেহেস্তের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকবেন কারা, নবীদের পরের স্তরেই থাকবে ওই তালেবে এলেম যার মৃত্যু আসছে তালেবে এলেমের অবস্থায়। আমাদের উস্তাদ মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আমার কথা উনি এই হাদিস পড়ার সময় বলছেন, আসলে আম্বিয়া কেরামের যে মাকসাদ ওই তোয়ালেবে এলেমের একই মাকসাদ, নবীদের মাকসাদ কি দিনের তাবলীগ তারিখ দিনের প্রসার, তোয়ালেবে এলেমের মাকসাদ দিন শিখার কপার কি করা, এলেম শিখার পরে দিনের প্রসার প্রসার করা। কাজে নবীদের মাকসাদ তোয়ালেবে এলেমের মাকসাদ এক, রবিদের যেরকম তাবলীগের জন্য মেহনত করতে হয় তাহলে এলেমকে কি করতে হয়, এলেম শিখার জন্য মেহনত করতে হয়, রবিদের মতো মেহনত করে সেই হিসাবে একই স্তর পাওয়ার কথা ছিল। কিন্তু তাহলে এলেমের মধ্যে সিফাতে নবুয়ত নাই, রবিদের মধ্যে কি আছে সিফাতে নবুয়ত আছে, এই কারণে শুধু এক স্তরে পার্থক্য। চিন্তা করো তাহলে এলেমের মর্যাদা কত, তাহলে এলেম থাকা অবস্থা মৃত্যু হইলে দেহেস্তের মধ্যে নবীদের স্তরে পরের স্তরেই আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। কত বড় কথা! অন্য হাদিস আছে মান খারাজ ইয়াতলুবুল ইলমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম শিখার উদ্দেশ্যে ঘর থেকে শুধু বের হইছে, ঘর থেকে মাত্র ঘর থেকে দরজা থেকে পা বাজ করছে, এখনো মাদ্রাসা এসে পৌঁছে নাই ইলম শিখা আরম্ভ করে নাই, শুধু ঘর থেকে বের হইছে মান খারাজ ইয়াতলুবুল ইলম, ইলম শিখার জন্য ঘর থেকে বের হইছে মাত্র পা রাখছে, বাড়ি ফিরে আসছে এলিম শিখা তার মর্যাদা কমে গেল, তখন তো ওয়ারিস আম্বিয়া হয়ে গেল, এলিম শিখা যখন শেষ তখন জিহা গেল ওয়ারিস আম্বিয়া। জানি এলিমে দিনের ফজিলত কত চিন্তা করো, যদি সেই ফজিলত বলা এলিম দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে এখানে একত্রিত করছেন, জানি তোমরা খুশি না বেদার,
খুশি
শুধু আমার কথা আছে ভাই, খুশি না বেদার,
খুশি
তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দেওয়ার জন্য আনছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা। আল্লাহ লাইন শাকার তোমরা জিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তিন তাকিদের সাথে ওয়াদা করো, আল্লাহ আজিদান্নাকুম, তাকিদ কয়টা, কেমনে তিনটা হইলো, আর কয়টা হলো, দুই জানা হইলো, তিন তাকিদ কেমনে হইলো, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা, সকিলা মধ্যে নুন কয়টা, হ্যাঁ নুনে তাকিদ সকিলা মধ্যে কয় নুন, আল্লাহ নিয়ামত পাড়ায় দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আর সাথে নাশুকরি করলে কোন বিভাগ কেবল আইন কাফার তুম শুক্রিয়াতে করার দরকার কিনা। এই জন্য নিয়ামতের শুক্রিয়া কি হবে, আল্লাহাক যে নিয়ামত দিয়েছেন তার সঠিক ব্যবহার। এখন যে উদ্দেশ্যে আল্লাহাক তোমাকে এখানে জমা করতে একাত্রিত করছেন, সেই উদ্দেশ্যে আমার সাধ্য অনুযায়ী এটা হাসিল করার জন্য চেষ্টা করা, এটা হলো কি হবে, এটা আমাদের সুবিধা দেয়। যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করি, তাহলে মনে রেখো এই লাইনে মেহনত করে কেউ বঞ্চিত হয় না, এখানে মেহনত করে কেউ বঞ্চিত হয় না। যদি তোমার দেহের দেখত নাও থাকে, হয়তো মেহনত সবাই করে, সবার দেহের একরকম না, যদি ইস্তেদার সবার একরকম হয় না, এলপি ইস্তেদার সবার একরকম হয় না, কিন্তু ইস্তেদার এনা হইলেও এই লাইনে যদি ইখলাসের সাথে মেহনত করে আর পইরা থাকে, হ্যাঁ সে কি হয় না, বঞ্চিত হয় না। গরম মহান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানে বেকার পইরা থাকা বেকার, হ্যাঁ কিছু হাসিল করতে পারলো না, আলেম হইলো না, হাফিজ হইলো না, পইরা গেছে যায় না এখান থেকে। এই সমস্ত প্রতিষ্ঠানে বেকার পইরা থাকা থানভী রহমতুল্লাহ আলিমেন, ওই সমস্ত জট পৃষ্ঠের চাইতে উত্তম। আল্লাহর প্রতি, রসূলের প্রতি, ওলামা কেরামের প্রতি কি আর কি হয় সন্দেহ, ইশকাল, আল্লাহর ব্যাপারে ইশকাল, নবীদের প্রতি ইশকাল, ওলামা কেরামের প্রতি ইশকাল, এগুলো তার ইমান খলল, ইমানটা কি আশঙ্কার মধ্যে এসে যায়, ইমান হওয়ার আশঙ্কা থাকে। যদি এই সমস্ত দেশ দৃষ্টি হয়ে যেতে এই সমস্ত মানুষের পুরিয়া থাকা তো হাজার গুণ উত্তম, হাজার গুণ উত্তম, হাজার গুণ উত্তম। বুঝে আসছে, কাজেই তোমার আমার দায়িত্ব হবে আল্লাহ যে উদ্দেশ্যে আনছেন সেই উদ্দেশ্যে কিভাবে সফলতা অর্জন করতে পারি। দেখো এই ব্যাপারেও আমাদের সামনে নমুনা, নমুনা আল্লাহ সব বিষয়ে আমাদেরকে শিখাইছেন। এখন তালেবে এলেন কিরকম হইতে হবে, উস্তাদ ছাত্র সম্পর্ক কেমন হবে, এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, খাদির আলাইহিস সালামের মূসার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমে করে কাফের প্রমাণ করেছেন। এক সময় মূসা আলাইহিস সালাম এরকম বনী ইসরায়েলের সামনে কি করতেছিলেন, বয়ান করতেছিলেন, খুতবা দিতেছিলেন, একজন নবী তার থেকে ইলম ও মারিফাতের একেবারে বৃষ্টিমত প্রশ্ন হইতেছিল, সবাই একেবারে চুম খেয়ে চুমে বয়ান করতেছিলেন। এর মধ্যে জিজ্ঞাসা করতে হে মুসা, বর্তমান জমানা আপনার চেয়ে বড় আলিম কেউ আছে? মুসা আল্লাহ নবী, নবীর চেয়ে বড় আলিম অন্য কেউ হইতে পারে? তাদের বাস্তব কথা যেটা সেটিয়ে বলতেন না, কিন্তু এই জবাবটা যদি কথার বাস্তব 100% সত্য, একজন নবী এত বড় নবী তার সারের খিলা, উনি আল্লাহ জবাবটা পছন্দ করেন, উনি এইরকম বললে ভালো হইতো, আল্লাহ আকর আলম, আল্লাহ ভালো জানেন, না না বইলা বলছেন না নাই এটা আল্লাহ। তো জবাব উত্তর সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু আল্লাহ পছন্দ করেন নাই যে আল্লাহ চাইছেন উনি এইটা বলুন, আল্লাহ আল্লাহ জানাই দিলেন হে মুসা আপনার চাইতে বড় আলেম একজন আছে। মুসা বললাম বলছেন শুনছেন আল্লাহ আমার চাইতে বড় আলেম আছে, আমার এলেমের আশিক ছিলেন, ওই বান্দা কোথায় আছে আমাকে তার ঠিকানাটা বলে দেন, আমি তার কাছে ছিলেন শুনতে যাব। দেখো আল্লাহ পাক চাইতেছেন মূসা আলাইহিসসালাম মানে ইলমে কি বলে শরীয়ত, তার শরীয়ত শরীয়ত এর তো সবচেয়ে বড় কে শরীয়তের মধ্যে মূসা আলাইহিস সালাম, তা বিন ইলম আল্লাহ তাআলা ওনার থেকে বেশি দিচ্ছেন কাকে? এখন আল্লাহ তাআলা যদি চাইতেন যে মূসা আলাইহিস সালাম ওনার থেকে ইলম শিখুক, এটাও তো করতে পারতেন, কিন্তু এখানে যেখানে একসাথে মিলছে ওখানে পাইবা, পৃথিবীর কত জায়গায় তো এরকম দুই সমুদ্র একসাথে মিলছে, নির্দিষ্ট নেই, দুই সমুদ্র একসাথে যেখানে মিলছে সেখানে পাইবা তুমি একটা ভাঙা মাছ সাথে নাও, যেখানে মাছ জীবিত হইয়া কিভাবে পানিতে চলে যাবে ওখানে আবার সে বান্ধা। দেখো কোথায় কত দূর কোনো খবর নাই, অস্পষ্ট সেখানে যাবে কেন? আল্লাহ তাআলা বলেছেন শেখার জন্য কি কি দরকার? মেহনত লাগবে, কুরবানি লাগবে, কুরবানি ছাড়া এত দামি জিনিস জানি যে কুরবানি ছাড়া আসবে, এই জন্য স্পষ্ট ঠিকানা দেন অস্পষ্ট। ওই যেখানে একটা বাদা মাছ সাথে নাও, যেখানে মাছটা জীবিত হয়ে চলে যাবে ওখানে সেই দুই সমুদ্র যেখানে মিলতে ওই রকম টাকা মাসি বাড়তে পারবে। দেখো মুসা ইসলাম কিরকম পাক্কা এরাদা পুরা কি করছেন, পুখতা এরাদা করছেন, আমি সেই জায়গায় আমি চলতে থাকবো চলতে থাকবো চলতে থাকবো যতদিনই লাগুক না কেন, এ পর্যন্ত ওই বান্দার কাছে না বলবো সে পথ আমি কি করতে থাকবো, সফর করতেই থাকবো, সফর করতেই থাকবো, যতদিন সফর করতে হয় করবো, যত কষ্ট হয় স্বীকার করবো। আজমে মুসাম্মাম বলে বোঝা গেল তাহলে মেলেমের এক নম্বর কি লাগবে? আজমে মুসাম্মাম লাগবে, পাক্কা মজবুত আলাদা, আমি এলএম শিকার এলএম শিখতেই হবে আমাকে, যত মেহনতি করতে হোক না কেন, যত কষ্ট হোক না কেন আমাকে এলএম শিখতেই হবে, আমাকে পাক্কা হাসপাতাল হইতেই হবে, তার জন্য যত মেহনত করা দরকার, আমাকে মাসনা মাসাই ভালোভাবে রপ করতেই হবে, কোরআন হাদিস ভালোভাবে বুঝতেই হবে, যত মেহনতের দরকার আমি করবো এর আগ্রহ মুসাম্মাম লাগবে, কি লাগবে? হিম্মত, পাক্কা হিম্মত লাগবে, হিম্মত হারাইবে না, আমি ইনশাল্লাহ কি করবো এর হাসিল করেই চাকবো যত মেহনত করতে হয়। এই জন্যই সপ্তাহ ফরিদপুর রহমতুল্লাহ সৈবুদুল রহমতুল্লাহ আলী বলতেন মানুষ ইসমে আদম তালাশ করে, ইসমে আদম কেন? ইসমে আদম জন্য দোয়া করলে দোয়া করবে, আল হিম্মত ইয়া ইসমুল আদম, আল হিম্মত ইয়া ইসমুল আদম, আরে বড় ইসমে আদম বলে হিম্মত, তুমি হিম্মত করো, তুমি হিম্মত করে অগ্রসর হও, আল্লাহ কি করবেন সাহায্য করবেন। আমাদের উস্তাদ মাওলানা সারাওয়াতি সাহেব রহমতুল্লাহ উনি বলতেন আমাদের মতে বান্দা নসিহত করতে কিন্তু এই কথাটা বলতেন, হিম্মতে বান্দা অদলে খোদা, হিম্মতে বান্দা মত দেখো না, বান্দা যখন হিম্মত করে কোনো কাজে লাগে আল্লাহ পাকের সাহায্য সেখানে আসে, আগে যদি হিম্মত হারিয়ে যাও সেটাই আল্লাহ পাকের সাহায্য আসবে। যদি তাহলে মেলেদের এক নম্বর কাজ কি থাকবে? আসবে মুসাম্মাম, পাক্কা তুমি হিম্মত করো, এরাদা করো আমাকে পাক্কা হাতে ধুইতেই হবে, আমি এফতাই করতে হয়েছি, আমার সমস্ত মাসলা মাসায়েল আমার জব ধুইতে হবে, সব কিতাব যেন মোতালা হয়ে যায়, কোনো কেজা বাদ না থাকে, কোনো মাসটা এমন না থাকে যেটা আমার ধর্ম করে আসবো না, যে কোনো সময় জিজ্ঞেস করে বলতে না পারি, এমন যেন না হয় সব আমাকে কিন্তু অবলম্ব করতে পারি, হিম্মত তাহলে হিম্মত হইয়া তারপরে তুমি মেহনত করতে থাকো। যেহেতু মুসলমান কি করছেন, নিজে চলছিলেন সাথীকে বলছেন না প্রভাব না বলে আমার ভাই না অবদিয়া হতো না, চলতেছেন 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 অনেক দিন হয়ে গেছে, যেখানে যে আছি বান্দাকে পাবে, দেখো আল্লাহ চাইছেন কুরবানি কেমন হওয়া দরকার, যেখানে ওনার সাথে সাক্ষাৎ হওয়ার কথা ঘুমাইছেন মাঝখান ঘুমাই রেখেছেন খাদের দিবি জাগ্রত মাছ দিবি ধরে নদীতে চলে গেছে, মনে গেছে মোসরাম ঘুম থেকে জাগলে কি করবো বলো, আল্লাহ বলে বুঝলে গেছে আবার চলা আরম্ভ করছে। আরো একদিন এক রাত যাওয়ার পরে এখন মাঝখানে এই সফরে ক্লান্তি হয়, এখন ক্লান্তি লাগছে যেখানে যাওয়ার কথা সেখান থেকে আরো একদিন এক রাতে সফর করাইছে, তার মানে বোঝা গেল এলএম শেখার জন্য কি লাগবে, এত দামি জিনিস ত্যাগের জন্য কি থাকতে প্রস্তুত থাকতে হবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী মুসলিম সেই মধ্যে বলছেন মেহনত করতে হবে, কুরবানি করতে হবে, শরীরের আরামটা কমাই দিতে হবে, তাছাড়া কি আসবে না, এলে এজন্য খুব মেহনত করতে হবে, তারপরে তো বাকি ঘটনা সেখানে আসেই কি বলছেন কিন্তু আপনি আমি কি আপনার সাথে শিখতে পারি এই শব্দে আপনি আমাকে কি বলতেন আমি শর্ত করতেন না আমি আপনার অনুমতি ছাড়া কোনো কথা আপনার কোন কথা না ফরমানি করবো না খেলাফর্তি করবো যা বলবেন সব কি করবো তাই না তাহলে বোঝা গেল তাদের আরো কত কি লাগবে উস্তাদের তুমি মেহনত করতে থাকো আর সাথে এখলাস লাগবে এখলাসের সাথে মেহনত করতে থাকো করতে থাকো করতে থাকো তুমি যদি নাও হও তোমার ইলমি ইস্তিজাদ তেমন বড় হইল না কিন্তু ইনশাআল্লাহ তুমি মাহরুম হয়ে থাকো এই লাইনে মেহনত করে কেউ কি হয় না মাহরুম হয় না বরং দেখবা তুমি যদি ইখলাসের সাথে মেহনত করো তোমার বড় আলেম না হইতে পারলেও আল্লাহ তাআলা তোমার দ্বারা দিলে এমন খেদমত দিবে বড় বড় আলেমরা আমরা অনেককে দেখি বর্তমানে আমাদের সাথী সঙ্গী যারা ছিল আমাদের ছাত্র ভাই হ্যাঁ তাদের তালিমের জামানা কল্পনাও করা হয়নি তার দ্বারা এই সমস্ত মাশাআল্লাহ এক এক মহিলাদের বিশাল বড় খেদমত বড় বড় প্রতিষ্ঠান চালাইতেছে কিন্তু একটা কথা বলতেন যে ছাত্ররা বিসিএস কিতাব যখন পড়ে খুব মেহনত করে একেবারে এবার সুদ্ধা মুখস্থ পাই তার কারণটা কি নিচের দিকে মেহনত করলো এখন মেহনত করে না কেন বলতেন নিচের দিকে মেহনত করতো মনে করতো এই সমস্ত কিতাব আমাকে পড়াইতে হবে পড়াইতে হবে ভালো করে না পড়লে পড়াবো কিন্তু যেহেতু পড়াইতে হবে এই জন্য ভালো করে মেহনত করে পড়ি আর যখন উপরে ক্লাসে উঠে তখন এইসব কিতাব কি আমি পড়াইতে পারো এইভাবে বলতে এইসব কিতাব কি আমি পড়াইতে পারো বাস হিম্মত হারাই দিবে আমি কি এগুলো পড়াইতে পারো আর মিয়া তুমি কি পড়াইবা না পড়াবে তোমার হাতে জিনিস তোমার ইচ্ছে তোমার ইচ্ছায় কিছু হবে হ্যাঁ আল্লাহ আগর চাহতে হ্যাঁ তো তিনকা সে পাহাড় কা কাম লে লেতে হ্যাঁ আল্লাহ চাইলে খড়কুটার দ্বারা পাহাড়ের কাজ নিতে পারে খড়কুটার দ্বারা আবার আল্লাহ না চাইলে পাহাড়ের দ্বারা খড়কুটার কাজও হয় না যদি আল্লাহ তোমার দ্বারা কি খেদমত দিবে তোমার ইচ্ছা হবে এটা তুমি তোমার কাজ করতে থাকো তোমারটা তুমি করো বাকিটা আল্লাহ তুমি যখন তোমারটা করবা আল্লাহের পক্ষ থেকে বাকিটা হিম্মতে বান্দা মদদ খোদা বান্দা যখন হিম্মত করে কোনো কাজে লাগে সে মেহনত করতে থাকে তখন আল্লাহকে সাহায্য আসবে তুমি যদি হিম্মত না করো কি আসবে না সাহায্য আসবে না সারাতের সাথে রহমতুল্লাহ এখানে একটা ঘটনা বলতেন হিম্মতে বান্দা মদদ খোদা বান্দা হিম্মত করলে আল্লাহকে সাহায্য হয় হিম্মত না করলে সাহায্য আসে না রহমতুল্লাহ ঘটনা বলতে কিছু যখন নাকি জুলাইখা দীর্ঘদিন যাবত তার মধ্যে আসবে ইসর আসলাম থেকে তার নিজের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে চেষ্টা করতেছে, সুযোগ পায় না। একদিন পাইতে সুযোগ বাড়ি থেকে উনি ইসর আসলাম একা, উনি একা ইসর আসলামকে রাখছে। তাই কাজ ওনার কামরাটা ছিল যে শাহী পালাখানা, সেখানে এমন ব্যবস্থা এক কামরার মধ্যে প্রথম বিশাল একটা কামরা, তার মধ্যে আর এক কামরা, এর মধ্যে আর এক কামরা, এর মধ্যে আর সাতটা কামরা, একটার মধ্যে আর একটা। এরপরে দ্বিতীয় কামরায় ঢুকে সেখানে ভিতর দিয়ে তালা লাগাইছে, এবার একে একে সাতটা কামরায় কি করছে, ভিতর দিয়ে তালা লাগাইছে, চাবি কার কাছে, জুলাইখা। এখন সব তখন তালা লাগানো হয়ে গেছে আর কেউ নাই, এখন খাই তালা ইসুফ আসো আমি তোমাকে চেয়ে। এই যে অবস্থা, ইসুফ আসলাম জানেন সাত কামরার মধ্যে ভিতরে চলে আসছি, প্রত্যেক কামরাই ভিতর দিয়ে কি লাগানো, তালা লাগানো, চাবিকার হাতে, জুলাইকার হাতে। ইসুফ আসলাম বুঝতেছেন এই অবস্থা, এই কামরা থেকে বের হওয়া আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমার কাছে চাবি নেই। কামরা তালা লাগানো, চাবিকার হাতে, জুলাইকার হাতে। এখন যদি তিনি এইটা ভাইবা এখানে দাঁড়ায় থাকতেন, কি করবো আমার কিছু করার নেই, তাহলে হয়তো আল্লাহ সাহায্য আসতো না। তখন এই গুনার থেকে বাঁচানোর জন্য নিজের কঠিন ছিল, উনি কি করছেন ওনার ইখতিয়ারে যত করছেন, উনি চিন্তা করছেন যদিও চাবি আমার কাছে নাই, আমরা তালা লাগানো, কিন্তু তালা পর্যন্ত যাওয়ার শক্তি তো আমার আছে, তালা পর্যন্ত যাওয়ার কি আছে আমার
শক্তি,
শক্তি আছে, আমি ওই পর্যন্ত যাই, আমার ইখতিয়ারে যতটুক যতটুক আমি করি। তারা খুলে যেতে পারতো কিন্তু তা খুলে নাই, তখন তিনি দৌড় দিয়া ওই পর্যন্ত গেছেন, তখন কি হয়েছে তালা, তিনটা গেছেন, দ্বিতীয় তালা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, দৌড় দিয়ে সেখানে গেছেন ওইটাও খুলছে, পরেরটা বন্ধ যাওয়ার ক্ষমতা আছে, দৌড় দিয়ে গেছেন তখন কি হয়েছে সেটা খুলছে, একে একে সাতটা তালায় খুলতে, কিন্তু খুলতে কখন, তখন ওনার ইখতিয়ারে যত কদরুক তিনি করছেন, তালা পর্যন্ত গেছে, তার আগে কিন্তু খুলে নেই। ঠিক আল্লাহ তাআলা ঠিক বান্দা এরকম আল্লাহর দিনের কাজের জন্য এরকম হিম্মত কইরা সে যখন তার ইখতিয়ারে যতটুকু গেছে অতটুক সে করে, বাকিদের ব্যবহার কি করেন আল্লাহ সাহায্য করেন। কাজে এর বিধি হাসিল করার জন্য তোমাদের যতটুকু করা ততটুক করা, খুব ইখলাসের থেকে আরাম করবা, উস্তাদের আদব ইহতেরাম, উস্তাদের কথা মতো চলা, কখনো উস্তাদের মানে মতের বাহিরে যাইবা, উস্তাদের থেকে দোয়া নিতে চেষ্টা করবা। আমাদের উস্তাদ আব্দুল হাই বাহারপুরি আমার করা কাজ রহমতুল্লাহ আলী বাহারপুরি, উনি একটা কথা বলতেন, আসলে অনেক সময় অনেক খালি বলে হুজুর দোয়া করে দোয়া করে, আসলে হাত তুলা দোয়া এটা বড় দোয়া না, হুজুর বলতেন বড় দোয়া হলো মনের সন্তুষ্টি, মনের সন্তুষ্টি হলো কি বড় দোয়া, তোমার প্রতি যে উস্তাদ খুশি থাকেন উস্তাদ রাজি থাকেন এইটাই তোমার জন্য বড় দোয়া, এর থেকে বড় দোয়া নেই। এবং একটা কথা বলতেন, ওই তালে বেড়ে বেড়ে ভাগ্যবান উস্তাদরা যখন নিজেরা বসে পরস্পর আলোচনা করতে যে উস্তাদের নাম ইচ্ছা আসে মার্শাল্লাহ অমুক জামাতের অবস্থা তোমরা ঠিক থাকে, দেখা করায় ভালো অত বাখলাকে ভালো, সেই হলো সবচেয়ে বড় ভাগ্যবান, এইটা সবচেয়ে বড় দোয়া, সে কামিয়াত। আর হতভাগা ওই তালেবে এলেম উস্তাদরা পরস্পর বসার সময় আলোচনার সময় এই তালেবে না এইভাবে উঠে ওই তালেবে সাংসারিক উদ্দেশ্য নিজেও নষ্ট, পুরো পরিবেশ নষ্ট করে পরিবেশকে গান্দা করতেছে, সবচেয়ে দুষ্ট তালেবে এলেম এই এইরকম আলোচনা যার ব্যাপারে আছে সে সত্য দিবি আর এই তুমি চেষ্টা করবা, তুমি এমন ভাবে চলবা প্রত্যেক উস্তাদ দিল তোমার প্রতি সুধারণা পোষণ করে, উস্তাদ দিয়ে মনে করে না তুমি মুয়াদ্দাব উস্তাদের আদব ইহতেরাম রক্ষা করবা, উস্তাদের খেদমত করতে চেষ্টা করবা, এইভাবে ইনশাআল্লাহ যখন তুমি উস্তাদের আদব ইহতেরাম রক্ষা করবা উস্তাদের খেদমত করতে চেষ্টা করবা একদিন ইনশাআল্লাহ উস্তাদ খুশি হইয়া একদিন দিন হবে না, করতে 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 এক সময় উস্তাদ খুশি হইয়া দোয়া করবে আল্লাহ তুমি আপনাকে কি করো এলমে দিন না এলমে আল্লাহ তুমি দান করো বর্তমান ফেরাম না, যদি উস্তাদের দোয়া নেওয়ার জন্য উস্তাদের ইহতেরাম তাদের খেদমত করতে থাকতে হবে, এক সময় উস্তাদ খুশি হয়ে যদি দোয়া করে বাস্তবায়ন করে। একটা কথা বললাম, একটা হলো মেহনত করতে হবে, হিম্মত করতে হবে, এক নম্বর হলো এই হিম্মত আজকে মুসলমান পক্কা এরাদা করবো আমাকে আগে খুলতেই হবে এর জন্য যত মেহনত করা দরকার, হিম্মত হারাইবে না, উন্মাদের প্রবেশ থাকে, তার উপরে তুমি তোমার মেহনত করতে থাকো, মেহনত করতে থাকো। দেহেন যদি নাও থাকে আল্লাহ দেহেন বাড়াই দিবেন, এবং দেহেন যদি নাও দেওয়া হয় ইনশাআল্লাহ আল্লাহ তাকে তোমার দ্বারা এত উন্নত দিবেন সবাই আসতে দিবে থাকবে, তুমি মাহরুম হয়ে গেল। যদি এখানে কেউ কি হয় না, মাহরুম হয় না। আর উস্তাদের আদব ইহতেরাম, উস্তাদের খিদমত, উস্তাদ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তারা সফলতা দান করবে। এই কথাগুলো আমল করে যাবে কিনা কি বলো?
ইনশাআল্লাহ
সবাইকে তৌফিক দান করবে।
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم